প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক ইচ্ছায় আমরা এখানে সমবেত হতে পেরেছি। লাখো মানুষের ভিতর থেকে বেছে বেছে যিনি আমাদেরকে এই মহতী জলসার জন্য, এই জান্নাতের বাগিচার জন্য মঞ্জুর করেছেন, আমরা সকলে সমস্বরে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টার দরবারে আরো শুকরিয়া জানাই এজন্য যে তিনি আমাদেরকে এই পৃথিবীর মুখে প্রেরণ করে এমনি ছেড়ে দেননি। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব দান করতে গিয়ে তিনি আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে শান্তি বর্ষিত হোক, সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে শান্তি বর্ষিত হোক, যারা আপনারা বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের উপরে, এবং যাদের আর্থিক মানসিক শারীরিক ও কায়িক পরিশ্রমের মাধ্যমে এই মহতী জলসা অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে এই প্রচেষ্টার বিনিময়ে কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানাই রে সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে ওয়াজ মাহফিল শোনার জন্য কোরআন ও হাদিস শোনার জন্য সমবেত হয়েছেন, আমি জিজ্ঞেস করি কোরআন ও সহিহ হাদিসের বাণী শ্রবণ করার পরে আমল করার চেষ্টা করবেন কে কে, একটু হাত জাগিয়ে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হাত উত্তোলন করেছেন তারা একটি ওয়াদা করেছেন আমার সাথে যে আমল করার চেষ্টা করব, যদি চেষ্টা না করেন তাহলে কি হবেন? মুনাফিক হইতে চান কে কে হাত জাগান তো? কেউ না? আমি পরীক্ষা করে দেখছি মুনাফিক হইতে চান কিনা। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইজা কিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসে যখন তোমাদেরকে জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, তাফাসসাহু, তখন তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসবে, ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের জায়গা প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমল করার দরকার নেই, খাস মুনাফিক হয়ে যাবেন। এখন যদি এগিয়ে না আসেন, কিন্তু ওয়াদা খেলাপ করলেন হাত লাগায়, তা প্রমাণিত হবে আপনি যে মুনাফিক। যার সামনে জায়গা নেই সে একটু নড়াচড়া দিয়ে বসেন, আর যার সামনে জায়গা আছে সে এগিয়ে আসেন, আয়াতুল উপরে আমল করা হবে ইনশাআল্লাহ। কথা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা আয়াতের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেওক, আমিন। এই দোয়া শুধু তাদের জন্য যারা এগিয়ে বসেছেন, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন তাদের জন্য এই দোয়া নয়, তারা যদি এই দোয়া পেতে চান অনুগ্রহ করে এই মজলিসে এসে গায়ে গায়ে মিশে বসে যান, বাহিরে নয় দূরে বসলে হবে না, এই প্যান্ডেলের ভিতরে এসে বসতে হবে, তাহলে দোয়া পাবেন এবং সব পাবেন। আমি তো দোয়া করেছি যারা গায়ে গায়ে মিলে বসবেন আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, ফেরেশতাদের সাথে বলেন ও শাহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, যারা এখানে গায়ে গায়ে মিলে বসেছে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই সুসংবাদ এই প্যান্ডেলের ভিতরে এসে যারা গায়ে গায়ে মিলে বসবেন তাদের জন্য, যারা বাহিরে রয়েছেন তাদের জন্য নয়। মনে রাখবেন এটা আপনার জীবনের শেষ অনুষ্ঠান হতে পারে, হয়তো অনেকের কাপড়ের কাপড়ও বাজারে এসে যেতে পারে, তাই মনে করে আর ঘুরে ফেরা না করে সকলেই চলে আসুন কোরআনের মাহফিলে, কোরআনের সংস্পর্শে। কোরআনের সংস্পর্শে আসলে দাম বাড়ে না কমে? একই কাঠ দিয়ে পায়খানার খুঁটি বানান আর কোরআন শরীফের রেয়াল বানান, কোরআন শরীফের রেয়ালটা পায়ে লাগবে চুমু খায় না খায় না, কেন? কোরআনের সাথে মিশছে, দাম বেড়ে গেছে। আর পায়খানার খুঁটির সাথে পা লাগলে কয়েকবার চুমু খায়। একই কাপড় দিয়ে জামা বানান আর কোরআন শরীফের গিলাপ বানান, কোরআন শরীফের গিলাপটা পায়ে লাগলেই চুমু খায়, জামাটা পায়ে লাগলে কেউ চুমু খায় না, কথা ঠিক কিনা? কেন? কারণটা কি? কোরআনের সংস্পর্শে কাপড়টা মিলিত হয়েছে, এই জন্য আল্লাহ পাক তার দাম বাড়িয়ে দিয়েছে। যেই কোরআনের সাথে মিশলে এরকম দাম বেড়ে যায়, সেই কোরআন যদি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে বলুন সেই ব্যক্তি সেই পরিবার সেই সমাজ সেই রাষ্ট্র দামি হবে না হবে না? সম্মানিত উপস্থিতি, কোরআনের বাণী শোনার জন্য দুইটি শর্ত, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 204 নম্বর আয়াত। কোরআনের বাণী যখন উপস্থাপন করা হয় তখন তোমরা চুপ করে শুনবে, শুধু শুনতে বলেন নাই, চুপ করে শুনতে বলছেন। সূরা আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এ অর্ডিন্যান্স কার, এ হুকুম দিয়েছেন তিনি, এখানে লাখো মানুষের ভিতর থেকে আপনাকে বেছে এখানে উপস্থিত করেছেন যিনি, এই হুকুম হলো, এ হুকুম দিয়েছেন তিনি, এখানে বিনা সুতায় আপনাকে বেঁধে রেখেছেন যিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন যদি চুপ করে শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে অনুগ্রহ বর্ষণ করা হবে, রহমত বর্ষণ করা হবে, কোরআন বলছে। আর যদি মনোযোগ সহকারে না শোনো, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফা'রাদ আনহা, ওই ব্যক্তির সেই বড় জালিম কে হতে পারে যার সামনে তার রবের আয়াত পেশ করা হয় অথচ সে মনোযোগ সহকারে শোনে না? আল্লাহ বলছেন ও সেটা বড় জালিম, আর দুনিয়ার বুকে কেউ নাই, অবশ্যই তো জালিম হওয়ার কথা। আপনি যার দেওয়া হাত ব্যবহার করছেন, যার দেওয়া পাও দিয়ে হাঁটছেন, যার দেওয়া চক্ষু দিয়ে দেখছেন, যার জমিনের উপরে বসছেন, যার আসমান যার চন্দ্র যার সূর্য সবকিছু যার ব্যবহার করছেন, সেই আল্লাহর ডাকে সারা দিয়ে আপনি বসবেন না, ইচ্ছা মতো হাঁটা চলা করবেন, এদিক সেদিক খেয়াল করবেন, আপনি তো জালেম হবেনই, কোন সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, চুপ করে বসে শুনতে হবে, এ অর্ডিনেন্স আল্লাহ। কিন্তু এক্সেপশনাল ব্যাপার যদি কারো থাকে, কারো যদি একান্ত প্রয়োজন পায়খানা পচা পড়া, তখন কিনে তিনি কি করবেন? তার জন্য একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ, 18 সূরা নূর 61 নম্বর আয়াত, ইযা কানু মাআহু আলা আমরিন জামিইন। কোরআন বলছে মুমিন যখন ঈমানদার যখন নবীর সাথে এরকম দলবদ্ধ হয়ে বসে দিন শোনার জন্য, লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু, অনুমতি না নিয়ে মজলিস ছেড়ে চলে যায় না, এরকম ঈমানদার যেতে হলে সভাপতি সাহেবের দিকে আঙুল উঁচু করে অনুমতি নিয়ে তারপরে আদবের সাথে বের হয়ে যাবে প্রয়োজনের তাগিদে। আর যারা না বলে উঠে যায় তারা হলো বেঈমান, কোরআনের অনুষ্ঠান থেকে অনুমতি না নিয়ে গেলে সে বেঈমান হবে, আর অনুমতি নিয়ে গেলে সে ঈমানদার হবে। আমি জিজ্ঞেস করি বেঈমান হইতে রাজি আছেন কে কে? কেউ না, কেউ না, মনে থাকবো তো, সব ভালো তার শেষ ভালো যার। আমি এ দিয়ে কথা বলছি না যে সকলের শেষ বলুন থাকতেই হবে, একান্ত প্রয়োজন যদি থাকে সে যেতে পারবে, অনুমতি আল্লাহ দিয়েছেন, তা আল্লাহ যদি দিয়ে থাকে আমার ঠেকানোর ক্ষমতা আছে, তবে একান্ত প্রয়োজন ছাড়া উঠতে নিষেধ করছেন আল্লাহ। একান্ত প্রয়োজন যদি থাকে সে ব্যক্তি অনুমতি নিয়ে যাবে, মনে থাকবে তো? সম্মানিত উপস্থিতি, ভূমিকা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের মধ্যে ঢুকি, কি বলেন? সরাসরি আমি সূরা আনাম এর 151 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, প্রথম শাব্দিক অর্থ বলে এরপরে বিস্তারিত বর্ণনার দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা যখন বলে থাকি আসুন আপনারা কোরআনের বাণী শুনুন, ঠিক কথাটা এরকম, কুল তাআলাও আত্মমা হারাম আলাইকুম, নবী কি দিয়ে আল্লাহ বলছে, নবী তুমি বলো আসো তোমরা, আমি তোমাদেরকে আত্মমা হারাম আলাইকুম রব্বুকুম, আমি তোমাদেরকে পরে পরে শোনাই যে আল্লাহ তোমাদের জন্য কি কি হারাম করছেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ নবীকে দিয়ে বলেছেন, নবী তুমি বলে দাও হে লোকেরা আসো, আমি তোমাদেরকে পরে পরে শোনাই যে তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করছেন, কি কি হারাম করছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার হারাম করছে তোমরা আল্লাহর সাথে কোনো শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার ইহসান করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতার সম্মান করবে, পিতামাতার পিতামাতার অবাধ্য হওয়া। তিন নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা, সন্তান বেশি হলে কি খেতে দিবে এই ভয়েতে সন্তান হত্যা করা, সন্তান মেরে ফেলানো, এর বিস্তারিত ব্যাখ্যা পরে আসবে। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলেন আমি তোমাদেরও রিজিক দিয়ে থাকি আর যারা আসবে দুনিয়ায় সন্তান হিসেবে তাদেরও রিজিক দিয়ে থাকি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, পাঁচ নাম্বার হলো তোমরা কাছেও যাবে না প্রকাশ্য পাপে এবং অপ্রকাশ্য পাপের কাছেও যাবে না। নয় নাম্বার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে অবৈধভাবে মানুষ হত্যা করবে না, বোম মারবে না, মানুষ হত্যা করবে না, মানুষ মারবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, এগুলো তোমার লাআল্লাকুম তাআমালুন, এগুলো হলো তোমাদের পরওয়ারদিগার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যা এগুলো নির্দেশ দিয়েছে এই জন্য লাআল্লাকুম তাআমালুন, যাতে করে তোমরা এগুলো উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, জানতে পারো, যেন কোনো সমস্যা না হয়। এরপর ওয়ালা তাকরাবু, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা হারাম, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, বৈধ পন্থা ব্যতীত অবৈধ পন্থা এতিমদের মাল ভক্ষণ করা তোমাদের জন্য হারাম। হাত্তা ইয়াবলু বা আশুদ্দা, যতদিন পর্যন্ত সে বালেগ না হয়। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজনে কম দেওয়া এটা হারাম, তোমাদের জন্য হারাম বর্ণনা করা হচ্ছে। ওজনে কম দেওয়া, ন্যায়সঙ্গত ভাবে ওজন না করে এটা হারাম। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেননি। ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবে, দেখেন হারামের মধ্যে এটাও, কথা বলতে গিয়ে তোমরা অসংযত কথা বলবে না, সীমা অতিক্রম করে কথা বলবে না, ন্যায়সঙ্গত ভাবে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদি সে কথা তোমার নিকটতম ব্যক্তির কাছেও হয় অথবা দূরের কারো কাছে হয়, যার সাথেই কথা বলো না কেন, সেটা ন্যায়সঙ্গত ভাবে বলবে, অন্যায় ভাবে কারোর সাথে কথা বলবে না, রুষ্ট ভাবে কথা বলবে না, তারপরে অবৈধ ভাবে কথা বলবে না, যে কথায় ইসলাম বিরোধী কোনো ভাষা আছে সেটা বলবে না, কোনো মুসলমান ব্যক্তি কষ্ট পায় এমন কথা বলবে না। এরপরে বলছেন অবে আহাদিল্লাহে আউফু, আল্লাহর সাথে যে ওয়াদা তোমাদের রয়েছে সে ওয়াদাকে তোমরা পূরণ করবে, খেলাফ করবে না, এটা হারাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো তোমার পরওয়ারদিগারের পক্ষ থেকে নির্দেশ, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সরল সরল সহজ রাস্তা। আজকে পৃথিবীর বুকে অনেক অনেক সরল পথ, এইটাই সোজা রাস্তা, এইটাই হেদায়তের পথ, এইটাই মুক্তির পথ। জি না, আল্লাহ কতগুলো বিষয় বলার পরে বলছেন হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই হেদায়তের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা, এটাই কল্যাণের রাস্তা, এটাই শান্তির রাস্তা, এটাই মুক্তির রাস্তা, এটাই দেবে দেশে বিদেশে ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে। তোমরা এগুলোর অনুসরণ করো, আর যত রাস্তা আছে যে যতই রাস্তা তৈরি করুক না কেন সেগুলো তোমরা অনুসরণ করো না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে সরল পথ থেকে, হেদায়াতের পথ থেকে, শান্তির পথ থেকে, কল্যাণের পথ থেকে, মুক্তির পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে, তোমরা সরল পথ থেকে দূরে সরে যাবে। যদি নাকি তোমরা এইগুলো বাদ দিয়ে অন্য কারো মন্তব্য, অন্য কারো কিয়াস, অন্য কারো মানুষের তৈরি করার মতবাদ যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সরল পথ থেকে তোমরা সরে অন্যত্র চলে যাবে। এ হলো আয়াতের মোটামুটি শাব্দিক অর্থ। এবারে আসুন, পৃথিবীর মুখে যে যতই ওয়াজ করুক না কেন, আমার আল্লাহর চাইতে সুন্দর ওয়াজ, আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ, আমার আল্লাহর চাইতে নির্ভুল ওয়াজ আর কেউ করতে পারে না, কথা ঠিক কিনা? আর মানুষকে বুঝাইতে মানুষ কোন ভাবে বুঝবে এটাও আল্লাহ এবং আল্লাহ নবীর চাইতে পৃথিবীর বুকে কেউ বেশি বুঝে নাই, বুঝছে না এবং বুঝবে না, কথা ঠিক কিনা? সমস্যা হলো কথা শুনতে গিয়ে বুঝতে গিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটি কিউরিয়াসিটি ফিল্ড করছে, সেটা হলো এই, যিনি যেই দলের অনুসারী সেই দলের পক্ষে, সেই নেতার পক্ষে, সেই নেত্রীর পক্ষে, সেই হুজুরের পক্ষে, সেই পীরের পক্ষে, সেই ইমামের পক্ষে বললে খুব ভালো লাগে, বিপক্ষে বলতে গেলেই খারাপ লাগে, কথাটা কি সত্য? এই স্টেজ থেকে যদি আওয়ামী লীগের কোন নেতা বক্তব্য দেয় জামাতের কাছে তা ভালো লাগবে না, জামাতের কোন নেতা যদি বক্তব্য দেয় আওয়ামী লীগের কাছে তা ভালো লাগবে না। আমি কি কথাটা সত্য বলছি না মিথ্যা? ঠিক ধর্মীয় ব্যাপারও আমরা তাই, ধর্মীয় যে নিয়ম কানুন আমি পালন করে চলছি, যেই হুজুরের যেই পীরের যেই নেতার যেই সিলসিলা সেইটাকেই আমি নির্ভুল মনে করে রেখেছি, এর উপরে আধার চাইতে ভালো থাকতে পারে এটা তো আমার দেহেরই আসে না, আমার ভুল হতে পারে এটা বিশ্বাস করি না, আমারও ভুল হতে পারে, আমি যেটা করি এটা ভুল হতে পারে, আমি যেটা করি এর বাইরে এর থেকে তো ভালো জিনিস থাকতে পারে এটা তো আজকে আমরা বিশ্বাস করতে রাজি না। সম্মানিত উপস্থিতি, এমতো অবস্থায় কোন বক্তব্য দেব? দুই রকমের বক্তব্য কোরআন হাদিসে আছে, এক রকমের বক্তব্য হলো যা শুনতেও ভালো সবাই খুশি হয়, আর এক রকমের বক্তব্য হলো যা বলতে গেলেই বেশিরভাগ মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু যেই কথাটা বলতে গেলে বেশিরভাগ লোক অসন্তুষ্ট হয় ওইটা বলা ফরজ, আর যেই কথা শুনলে সবাই খুশি হয় এটা বলা ফরজ তো দূরের কথা, নফলও না। এই কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, হাজার হাজার আয়াত রয়েছে যা জীবনে কোনোদিন না শুনলে আপনার একটা জর্রা পরিমাণ পাপ হবে না, আর এই কোরআনে এমন কিছু জিনিস রয়েছে যা না জানলে অবশ্যই আপনার জাহান্নামে যেতে হবে। সেইগুলো কি? সেইগুলো হলো কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই কথাগুলো বলার জন্য নবীদের আগমন ঘটেছিল। সমাজে তখনও দিন ছিল আবু জাহেল আল্লাহকে মানতো, আবু জাহেলও দিনের উপরে ছিল, মক্কার কাফেরাও দিন মানত, আল্লাহ কোরআনে বলছে তাদেরকে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান আর জমি? লায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে তারা আল্লাহকে মানত, তবু নবীকে প্রেরণ করলেন কেন? নবীকে প্রেরণ করেছেন এজন্য তোমরা আল্লাহকে যেভাবে মানো ওটা সঠিক নয়, ওটা ভুল। এই ভুল কোন, ভালো কোনটা কোনটা, এইটা পার্থক্য করার জন্য কোরআন এসেছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার জন্য কোরআন এসেছে। দেখো দুই ধরনের কিরকম, যেমন নামাজ, নামাজের দুইটা দিক আছে। একটা হলো নামাজ পড়ুন, নামাজ পড়ুন, সলাত আদায় করুন, সলাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এই কথা সারা জীবন বরওয়াজ করলে কেউ আপনার বিরুদ্ধে যাবে না, রাগ করবে না, সবাই বলবে সুন্দর ওয়াজ করছে মাশাআল্লাহ, নামাজ না পড়লে জাহান্নাম, সুন্দর কথা, এতে কেউ রাগ হবে না। এ হলো এক ধরনের ওয়াজ। আর এক ধরনের ওয়াজ আছে, একটা নামাজ পড়ে এরকম বলে না, এরকম পড়তে হয়, এই কথা যখনই বলতে যাবেন তখন বলেন এটা নতুন মশলা দিচ্ছে, বাপ দাদারা বুঝে নাই, এত বড় বড় হুজুর তারা বুঝে নাই, আমার হুজুর বুঝে নাই, আমরা হাদিস কোরআন পড়ি নাই, তখন একটা শুরু হয়ে যাবে। তাহলে নামাজ পড়ুন, নামাজ পড়ুন, এই ওয়া সারা জীবন শুনলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নামাজ কেমনে পড়ে এটা না শিখবেন, কথা ঠিক কিনা? তাহলে বেশি জরুরি কোনটা, নামাজ পড়ো নামাজ পড়ো এইটা জরুরি, না নামাজ কেমনে পড়বে এইটা জরুরি? এই ওয়া সমাজে হয় না, কেমনে নামাজ পড়তে হবে, কেমনে পর্দায় থাকতে হবে, কেমনে ওযু করতে হবে, কেমনে ফরজ গোসল আদায় করতে হবে, এই ওয়াজ সমাজে করা হয় না। তার কারণ এই ওয়াজ করতে গেলে বেশিরভাগ লোক বিরোধী হয়ে যায়, আর যদি বিরোধী হয়ে যায় এরপরে হয়তো আমার আর দাওয়াত দিবে না, আমার পকেটও ভরবে না, আমার উদ্দেশ্য হাসিল হবে না, এই জন্য পিঠ বাসানো ওয়াজ করি আমরা বেশিরভাগ লোকেরা। তাই যদি না হয় তাহলে আমি বলি পৃথিবীর বুকে সবচেয়ে ওয়াজ মাহফিল কোন দেশে বেশি হয়? টুপি দাড়ি জুব্বা পাগড়ি পীর বুজুর্গ কোন দেশে বেশি? ওয়াজ কোন দেশে বেশি হয়? আজ থেকে 40 বছর আগে মানুষ যত মিথ্যা কথা বলতো তার সাথে এখন বেশি বলে না কম বলে, তোর ওয়াজ যত বেশি হয়েছে মিথ্যা তত বাড়ছে না কমছে? আজ থেকে 40 বছর আগে এদেশের নারীদের পর্দা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, এখন বেপর্দে কি বেশি হয়েছে? তার ওয়াজ যত বেশি হচ্ছে পর্দার খেলাপ তত বেশি হচ্ছে। কারণটা কি? কারণ যেই ওয়াজে মিথ্যা বন্ধ হয় সেই ওয়াজ করি না, যে যেই ওয়াজে পর্দা বেপর্দা বন্ধ হয় সেই ওয়াজ করি না। খুলে খুলে মায়েরা পর্দায় থাকেন, পর্দায় থাকেন, পর্দায় না থাকলে পরকালে যাওয়ার নামে যাবেন, এই ওয়াজ করি ঠিকই। যদি বলি ভাইরা রসুন খান, রসুন খান, রসুন খেলে খুব উপকার আছে, এতটুকু কথায় কেউ রসুন খাবে না। আর যদি বলি ভাইরা এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে প্রেশার রোগীর একমাত্র মহাঔষধ হইল রসুন, তাহলে মানুষ বলবে বাবা রে বাবা, প্রেশার তো আমার আছে, কেমনে রসুন খাই, কিভাবে খাইতে হলে রোগ সারবে, খুঁজে বেড়াবো যে কেমনে রসুন খাই, হুজুর যাই শুনি কিভাবে খেলে আমার প্রেশার সারবে, কি ঠিক না? এবং 10 টাকার রসুন 20 টাকা দিয়ে কিনা খাইতেও সে দ্বিধাবোধ করবে না, যেহেতু তার নিজের উপকার আছে ওখানে। এই জন্য ঠিক পর্দায় থাকো, পর্দায় থাকো, এই ওয়াজ করি পর্দায় থাকলে লাভটা কি, পর্দায় কেমনে থাকতে হবে এইটা বুঝাই না। ওই রকম পর্দায় থাকলে রসুন খাও, রসুন খাই বলে কেউ রসুন খাবে না, পর্দা থাকো, পর্দা থাকো বলে কেউ পর্দায় থাকবে না, যতক্ষণ পর্যন্ত পর্দার আহামিয়াত এবং পর্দার লাভ কি এইটা যতক্ষণ পর্যন্ত বোঝানো না হবে। সম্মানিত উপস্থিত, এখানে প্রায় 10-12টার মতো বিষয় আছে, সেই বিষয়গুলো বলে আল্লাহ পাক বলছেন এটাই সিরাতুল মুস্তাকিম। তার মধ্যে 1 নম্বর হলো শিরিক। 1 নম্বর কি? শিরিক। শিরিক এমন একটি গুনাহ, শিরিক মানে অংশীদার করা, ভাগিদার করা, সমমানের করা, সমপর্যায়ের করা, আল্লাহর সাথে আল্লাহ যা পারেন তাই অন্য কেউ পারে এটা বিশ্বাস করা, আল্লাহ যা করেন তাই অন্য কেউ করে এটা বিশ্বাস করা, আল্লাহ যা দেখেন তাই অন্য কেউ দেখতে পায় এটা বিশ্বাস করা, আল্লাহ যা দিতে পারেন তা অন্য কেউ দিতে পারেন এটাকে বিশ্বাস করলে কি হয়? এইরকম শিরিক যদি কেউ করে আল্লাহ বলছেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য বেহেশত হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আর ওমালিজ জালিমিনা মিন আনসার, এই জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোন সুপারিশকারী কখনো পাবে না। তাহলে কি বুঝলেন? শিরিক গুনাহ করলে তার জন্য বেহেশত হারাম। এই শিরিকের মধ্যে অনেক প্রকার শিরিক আছে, তার মধ্যে সূরায়ে কাহাফ নামে একটি সূরা, এর 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কুরআন বলছে যদি কোনো ব্যক্তি ইয়ারজু লিকা রাব্বিহ, তার রবের সাক্ষাৎ অর্জন করতে চায়, তার রবের সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, তাহলে তার দুইটি কাজ করতে হবে। কয়টি? এক নম্বর হলো আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। দুই নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবে না, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না, ইবাদত করতে গিয়ে অংশীদার সাব্যস্ত কেমনে হয়? আল্লাহ ছাড়া যেমন হিন্দুরা মা কালী মা দুর্গা মা সরস্বতীকে যেমন সেজদা দেয়, এই জন্য তারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে এই জন্য তারা কি? মুশরিক। এটা যেমন বুঝতে পেরেছেন, আল্লাহ আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী ইবাদত না করে অন্য কারো পদ্ধতিতে ইবাদত করলো কি হবে? কেন শিরিক হবে? যেহেতু অন্য কারো পদ্ধতিতে যদি আপনি ইবাদত করেন সেই পদ্ধতিটা মূলত আল্লাহর নয়, আর যখন পদ্ধতিটা আল্লাহর হবে না তখন ওই ইবাদতটাও আল্লাহর জন্য হবে না, যিনি আবিষ্কার করেছেন ইবাদতটা মূলত তার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন তোমাদের জন্য এই যে বলছেন দুইটি জিনিস, একটু ভালো আমল করবে আর একটু শিরিক করবে না, তাহলে আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। তো ভালো আমল হলো কোনটা? এ প্রসঙ্গে আল্লাহ বলছেন ভালো আমল, উত্তম আমল, উত্তম তরিকা, উত্তম পদ্ধতি, উত্তম নিয়ম, উত্তম সিস্টেম তোমরা পাবে নবীর জীবনে। কার জীবনের মধ্যে? নবীর জীবনের মধ্যে, নবীর 23 বছর নবুয়তি জিন্দেগির ভিতরে। অনেকে আমরা ওয়াজ করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলি, নবী কোথায়, ছোটবেলায় কি করছে, দাইমা কি করছে, অমুক কি করছে, ইত্যাদি ইত্যাদি ওয়াজ করি, এরা ওয়াজ জানে না। এই সমস্ত ওয়াজ সমাজে করতে গেলে জীবনও মানুষের দাঁত হবে না। নবীর জীবনে যা করেছেন সব ইবাদত নয়, ওয়াজ নয়, আল্লাহ মুহাম্মদকে মানতে বলেন নাই, ভালো করে শুনুন, আল্লাহ মুহাম্মদকে মানতে বলেন নাই, মুহাম্মাদুর রসূলুল্লাহকে মানতে বলছেন। কথা ঠিক কিনা? 40 বছর পর্যন্ত মুহাম্মাদুর রসূলুল্লাহ ছিলেন না, শুধু মুহাম্মদ ছিল। 40 বছরের পূর্বে নবী কি করেছেন না না করেছেন, ওটা দিন নয়, ইসলাম নয়, শরিয়ত নয়, কোরআন নয়, হাদিস নয়। অথচ এই ওয়াজ করা হয় সমাজের মানুষের সামনে। আল্লাহ কোরআন বলছে সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল তুমি ওয়াজ করো, প্রচার করো, দাওয়াত দাও যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে 40 বছর বয়সে, এর আগে নাজিল করা হয় নাই কিছু। অতএব নবী ছোটবেলায় কি করছে নানা কথা, ওটা মুসলমানদের তুইটা খেতেও লাগবে না। ভালো করে শুনো, নবী মোহাম্মদ থাকতে যা করেছেন ওরা মুসলমানদের দেখার বিষয় নয়। নবী রেসালাত পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে যা করছেন সব মুসলমানদের জন্য দরকার। এই জন্য আল্লাহ পাক বলছেন ফি রাসূলিল্লাহ, ফি মুহাম্মাদিন, মুহাম্মাদিন বলে নাই, মুহাম্মাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ তা বলা নাই, আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আর রসুল 40 বছর থেকে নিয়ে 63 বছর, এইটুক হলো রসুল, এর আগে রসুল নন। অতএব রসুলের আদর্শই হলো উত্তম আদর্শ, উত্তম আমল, জান্নাতে যাওয়ার পথ, একমাত্র জান্নাতে যাওয়ার পথ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি জিজ্ঞেস করি, এই নবীর উপরে দ্বীন বলতে, ইসলাম বলতে, ধর্ম বলতে, আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা বলতে যা দেওয়া এই নবীর উপরে পরিপূর্ণ করে দিয়েছেন না কিছু বাদ ছিল? তাহলে ভুল করবেন, নবীর উপরে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ ইসলাম, কথা ঠিক কিনা? কথা ঠিক, নবীর মৃত্যুর পরে আল্লাহ কি এরকম কিছু বাদ রাখছেন দিনের যে নবীর কাছে বলেন নাই? নবীর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে গোপনে জানিয়ে দিয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে গোপনে জানিয়ে দিয়েছেন, রাবেয়া বসরিকে আল্লাহ গোপনে গোপনে জানিয়ে দিয়েছেন, কোন ওলিয়া উলিয়াকে সিনাই সিনাই গোপনে গোপনে জানিয়ে দিয়েছেন, এরকম কোন জিনিস আছে? জোরে বলতে হবে আছে। এটা যে নাই তার প্রমাণ দেখুন সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীরা, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ ডিটেইলস ভাবে বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি, এমন কোন দিক এমন কোন সাইড আমি আল্লাহ বাদ রাখি না, এ যা বোঝার জন্য পরবর্তীতে ইমামদের মত লাগবে, কেয়াস লাগবে, তারপরে মানুষের মন্তব্য লাগবে, হুজুরের মন্তব্য লাগবে, হুজুরের দায়মানা এলেম লাগবে, হুজুরের মোনাকাবায় বসে সেটা সিদ্ধান্ত দিতে হবে, এমন কোন দিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখি না। দীন বলতে, ইসলাম বলতে, ফরজ বলতে, ওয়াজিব বলতে, সুন্নাত বলতে, নফল বলতে, যা কিছু আছে সব আল্লাহ তার নবীর উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে যদি কোন দিনের নামে, সুন্নতের নামে, নফলের নামে, ফরজের নামে যদি কেউ কিছু তৈরি করে, ওটা মুসলমানরা গ্রহণ করতে পারে না? সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদতের মধ্যে শিরিক হইল সেই ইবাদত যে ইবাদত সম্পর্কে আল্লাহ জানেন না, যে ইবাদত সম্পর্কে নবী জানেন না, যে ইবাদত সম্পর্কে কোরআনে নাই, যে ইবাদত সম্পর্কে নবীর হাদিসে নাই, এই ইবাদত ইবাদত নয়, বরং এই ইবাদত করলে মানুষ মুশরিক হয়। কথা ঠিক কিনা? ধরে নিন দাড়ি, এখন এই দাড়িটা ইবাদত হবে তখন যদি নাকি এটা আল্লাহর কোনো নির্দেশ অথবা নবীর কোনো নির্দেশ থাকে এর পিছনে, যে নবী যদি বলে থাকে যে দাড়ি রাখতে হবে, অথবা আল্লাহ যদি বলে থাকেন দাড়ি রাখতে হবে, তাহলেই এই দাড়ি রাখলে নেকি আছে। আর যদি আল্লাহ বলেছেন তাও স্পষ্ট নাই, নবী বলেছেন তাও স্পষ্ট নাই, সেই ক্ষেত্রে কি করবে? আপনার বিশ্বাস আকীদা এখানে দুরুস্ত করতে হবে, আসলে কি এরকম কিছু আছে কিনা যে আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, অথচ প্রয়োজন, এরকম কিছু আছে কিনা? ধরে নে যে কোরআন এবং হাদিসে আল্লাহ বলছেন হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, তোমাদের জন্য হারাম করা হলো তোমাদের মাদের কি, তোমাদের দাদি কি বলে, তোমাদের মেয়েদের কি, তোমাদের বোন কি, তোমাদের ভাগ্নীদের কি, ভগ্নীদের কি, ইত্যাদি হারাম বোঝায়। কিন্তু এই আয়াতে কোন জায়গায় এ কথা নেই যে দাদি আর নানিকে বিবাহ করা যাবে কি না। লক্ষ্য করে শুনুন, কোরআনে এবং হাদিসে কোন জায়গায় এই কথা নাই যে দাদি আর নানিকে বিবাহ করা যাবে কি না। এই জন্য একদল আলেমরা পরবর্তীতে ইজমার কিয়াস আর ফেকা দিয়া সিদ্ধান্ত দিয়েছেন যে কোরআন হাদিসে যেটা ফয়সালা নাই সেইটা কি করা যাবে। সেই জন্য ওলামায়ে কেরামগণ এক জায়গায় বসে ইজমা করে সিদ্ধান্ত করে রায় দিয়েছেন যে এটার ব্যাপারে কোরআন হাদিসে নাই, এটার সিদ্ধান্ত এই। কথা বুঝতে পেরেছেন? এইটার নাম হলো কি? আল্লাহ বলছেন আমি কোন জিনিস বাদ রাখি নাই, অথচ স্পষ্ট দেখা যায় দাদি নানির কথা কোরআনে নাই, অথচ আল্লাহ বলছেন সব বর্ণনা করে দিয়েছি। তাহলে আপনার দাবি যদি এটা হয় যে কোরআনে সব আছে, দাবি নেই বিয়ে করার কথা নাই, অথচ আল্লাহ পাক বলেন কুল্লা শাইয়িন, সকল জিনিস বর্ণনা করে দিয়েছি, তা আল্লাহই তো মিথ্যা দিয়ে গেল না বুঝলি, এই কথা ঠিক না? এরকম বুঝায় মানুষদেরকে যে দেখো কোরআন যদি সব সমস্যার সমাধান হয়, কোরআন যদি সবকিছু ফয়সালা করে দিয়ে থাকেন, তাহলে কই দাদি নেনি বিয়ে করা যাবে কি যাবে না, তা কোরআনেও নাই হাদিসেও নাই, এখন এই ফয়সালা কি দেবো? জনগণ দেখলো সত্যি তো যে এই ফসলা কোরআনে নাই হাদিসে নাই, এই ফসলা কি করতে হবে? সাহাবা কেরামদের ইজমা, কোন ওলিয়া উলিয়া, কোন আলেম আলামা, ইমামরা কি সিদ্ধান্ত নিয়ে এটা গ্রহণ করতে হবে? আপনি কোন আকীদায় বিশ্বাসী এই ক্ষেত্রে? আসলে কি সিদ্ধান্ত আল্লাহ দেন নাই এইটা ঠিক না? ঠিক দেয় নাই আল্লাহ ফয়সালা, এই জন্য পরবর্তীতে ইমামরা এই সিদ্ধান্তটা দিয়েছেন, এটাকে আমি মেনে নিলাম। আসলে কি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন না দেন নাই? এ দুইটা দিক, দাদি নানি বিয়ে করা যাবে কি যাবে না তা ওই আয়াতে আছে। মানুষের মা কয়জন হয়, কয়জন? আর আয়াতে বলছে উম্মাহা হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাদেরকে হারাম করলাম। তা মা তো একজন হয়, বহু বচন কেন বললেন? উম্মুল শব্দের একটি অর্থ হলো শিকড়, জড়। তো মায়ের শিকড় কে? নানি। বাবার শিকড় দাদি। এই জন্য উম্মাহাত বলছেন, এই সিলসিলার জন্য বহু বচন ব্যবহার করছেন। তাহলে এর মধ্যে দাদি নানি আছে। এরপরও আল্লাহ স্পষ্ট করে বলার প্রয়োজন মনে করেন নাই। কেন করেন নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে কেয়ামত যত নিকটে আসবে নারী তত বৃদ্ধি পাবে, একজন পুরুষের মোকাবেলায় 50 গুণ নারী বৃদ্ধি পাবে। অর্থাৎ আল্লাহর বিধানটা এরকম, একজনকে চারজন নারী বিবাহ করতে অনুমতি দিলেন, এটাই বা কেন? আর 50 গুণ বেশি হবে নারী তাই বা কেন? কেয়ামত পর্যন্ত যুবতী নারীর কোনো অভাব হবে না, দাদি আর নানি বিবাহ করার প্রয়োজন হবে না, এই জন্য আল্লাহ ওটা বলেন নাই। কেয়ামত পর্যন্ত নারী বাড়তেই থাকবে, দাদি আর নারী বিবাহ করা লাগবে না, এই জন্য আল্লাহ ওটা এত স্পষ্ট করে বলেন নাই। দুই কারণ, নারী বেশি হবে কেন? তাহলে নারী যদি বেশি হয়, নারী যদি বেশি হয় তাহলে এই নারীদের চাহিদা কি করে মিটবে? সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন কত যুক্তিসঙ্গত। বর্তমান বিশ্বে 1 কোটি যদি মানুষ ধরে নেওয়া হয় পুরুষ, আর 4 কোটি যদি নারী ধরে নেওয়া হয়, তবুও নারীদের চাহিদা মেটাইতে কোনো অসুবিধা হবে না, যেহেতু আল্লাহ আইন করেছে একজন পুরুষ কমপক্ষে 4 জন রাখতে পারবে। তাহলে একজন পুরুষে যদি 4 জন নারী করে বিবাহ করে, তারপরও দাদি নারী বিবাহ করার প্রয়োজন হবে না? সুবহানাল্লাহ, কোরআন কত যুক্তিসঙ্গত, সম্মানিত উপস্থিতি। তাহলে এখন ধরে নিন কোরআনে কি দাবি নেনি বিবাহ করার ফয়সালা আছে না নাই? কিন্তু যারা বলে নাই, যদি বলে নাই তাহলে বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহর ভুল ধরেছে। কোরআন বলছে সমস্ত বিষয় বর্ণনা করে দিয়েছি, আর আমি যদি বলি কোরআনে বা হাদিসে এই সমাধান নাই তাহলে বুঝতে হবে আমি আল্লাহর এবং আল্লাহর নবীর ভুল ধরছি, কথা ঠিক না? কিন্তু আসলে কি ব্যাপার তাই? কোরআন বলছে হুরিমাত আলাইকুম আল-মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হলো মৃত্যু জীব, প্রবাহিত রক্ত, শুকরের গোশত, লাহমুল খিনজির, স্পষ্ট খিনজিরের গোশত। এখন কোন ব্যক্তি যদি বলে যে আপনি যে শুকরের গোশত হারাম করলেন, বুঝলাম রুয়ের গোশত আল্লাহ হারাম করেছে, শুকরের দুধ খাওয়া যাবে কি যাবে না এই ফয়সালাটা দেন। কেমন পর্যন্ত এরকম বাঁকা তারা লোক থাকবে, তার ফয়সালা কি দিবে? কোরআন তো দুধের কথা কয় না, গোশত হারাম, দুধ কি করবে, দুধ হারাম হারাম, এটা ফয়সালা দিতে হবে। আল্লাহ তো বলতে পারতেন শুকর হারাম, তত ঝামেলা থাকতো না। হ্যাঁ তাই না, শুন ওই শুকরটাই হারাম। যদি বলা এই সমত হিসাবে ইমানদার, তাহলে তার হাত বোঝায় না, শুধু মাথা বোঝায় না, পুরো বডিতে বোঝায়, কথা ঠিক কিনা? শুকরটাই হারাম বলতে কি ওর মধ্যে যা আছে সব হারাম, কথা ঠিক কিনা? এখন যদি কেউ বলে কোরআন আর হাদিসে নাই, বুঝতে হবে তোমার এলেমের হাত কাটো, তুমি হাতে না গাল পাও না। সম্মানিত উপস্থিতি, আসুন শিরকে উদিয়াত কাকে বলে, এবাদতের মধ্যে শিরিক কোনটা, যে সম্পর্কে আল্লাহর নবী জানেন না, আল্লাহ জানেন না, এই রকম পদ্ধতিতে যদি কেউ এবাদত করে ওই এবাদতটা মূলত শিরকি এবাদত, আল্লাহ বিরোধী এবাদত, নবী বিরোধী এবাদত, কোরআন বিরোধী এবাদত, হাদিস বিরোধী এবাদত, কথা ঠিক কিনা? এখন এই রকম এবাদত যদি কোনো পিশাবের মধ্যে থাকে তাহলে রায় হবে না, এইরকম এবাদত যদি কোনো মহা ইমামদের ভিতরে থাকে, এইরকম এবাদত যদি কোনো সাহাবীদের মধ্যে থাকে গ্রহণ করা যাবে? যেহেতু কেন যাবে না, আল্লাহ পাক বলছেন নবীর ইতাআত করতে, নবীকে ওভারটেক করে কাউকে ইতাআত করতে বলেন নাই। আতিউল্লাহ আগে, তারপরে আতিউর রসুল, তারপরে আউলিল আমরে মিনকুম, আল্লাহর ইতাআত, নবীর ইতাআত, উলিল আমরের ইতাআত। যে ব্যক্তি নির্দেশ দেয় মাল্লাহুল আমর গায়র তাআলিম, এটা কোনো নির্দিষ্ট নয়, যে ব্যক্তি নির্দেশ দিবেন কোরআন হাদিসে সেই হলো উলিল আমর। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন, উলিল আমরদের মধ্যে যদি কোনো ঝগড়ার সৃষ্টি হয়, ও বলে এটা ও বলে এটা, তখন কোনো আলেমের কথা মানা যাবে না, কোনো উলিল আমর মানা যাবে না, ফরুদু ইলাল্লাহে ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত। এখন শুনুন একটা একটা ধরি, কোনটা এবাদত কোনটা এবাদত না। এদেশের অধিকাংশ আলেমদের কাছে যদি কোরআনের কোনো ফতোয়া চাওয়া হয় আর কোরআন পড়ার জন্য অনুমতি চাওয়া হয়, তারা বলবে কোরআন এত সহজে বোঝা যাবে না, কোরআন বুঝতে হলে 22 প্রকারের এলেম লাগবে, 12 বছর মাদ্রাসায় পড়া লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন বলছে সূরা কমর 17, 22, 32 এবং 40, চার জায়গায় বলছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআন বোঝা আমি সহজ করে দিয়েছি আসল কেউ বোঝার মতো। আল্লাহ বলছেন কোরআন আমি বোঝা সহজ করে দিয়েছি, অথচ আলেমরা বলেন সহজ নয়, আল্লাহ বিরোধী হইল কিনা? ভালো করে বলুন এই কথাটা সম্পূর্ণ, আল্লাহ বিরোধী কিনা? আল্লাহ বলেন নাই যে কোরআন বুঝতে হইলে 22 প্রকার এলেম লাগবে, কিন্তু হুজুর বলতেছে 22 প্রকার এলেম লাগবে। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআন বোঝার চেষ্টা করবে আমি তাকে বুঝ দিয়ে দিব, সহজ করে দিয়েছি, কিন্তু হুজুররা একদল হুজুরা বলে সহজ নয়, কোনটা ঠিক কোনটা ঠিক? আল্লাহটা ঠিক না হুজুর কথা ঠিক, তা আল্লাহটা যদি ঠিক হয় হুজুরের তাহলে এর বিপরীত, আর আল্লাহ বিপরীত হলে সেটা কি হয়? এই হুজুরের তাহলে কি মুশরিক? যে আল্লাহ বলে কোরআন তো সহজে বোঝা যাবে না, তার আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কথা বলেছে, কথা ঠিক কিনা? আর কোরআন বিরোধী কথা তারাই বলে যারা এই জমিনে আল্লাহর হুকুম চায় না, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। যেহেতু 22 প্রকারের এলেম লাগবে, এটা আল্লাহরও দেওয়া না, নবীরও দেওয়া না, কোরআনেরও নয়, হাদিসেরও নয়, এটা মানুষের তৈরি করা। অর্থাৎ আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ যখন বিশ্বাস করবে, ওই মানুষটা যদিও দাড়ি টুপি চুপাক দিয়ে আছে, কিন্তু ওইটা দাড়িওয়ালা মুশরিক, ওইটা নামাজি মুশরিক, ওইটা টুপিওয়ালা মুশরিক। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি খুলে দেখি আয়াতগুলো গণনা করলে দেখা যায় 6236টি আয়াত, কিন্তু এদেশের অধিকাংশ আলেমরা বলছেন 6666টি আয়াত। কোনটা ঠিক? আল্লাহ যেই কোরআন দিয়েছেন তার মধ্যে 6666টি আয়াত পাওয়া যায় না, তার মধ্যে পাওয়া যায় 6236টি আয়াত। আর বাকি যে আয়াতগুলো এগুলো কার? আল্লাহ তো তার কোরআনে দেন নাই। তাহলে যেই হুজুরেরা 6666টি আয়াত বানাইলেন, তারা আল্লাহর সাথে আরো কিছু সংযোজন করলেন। এখন আল্লাহর কোরআনে খুঁজলে পাই 6236টি আয়াত, তারা বলে 6666টি আয়াত। কোনটা ঠিক? আল্লাহটা ঠিক না হুজুরদেরটা ঠিক? নবী এই ওয়াজগুলো করছেন স্যার, যে কোনটা ঠিক কোনটা ঠিক না, সারা জীবন শুনছেন কোরআন শরীফের 6666টি আয়াত, কি কথা ঠিক না? জোরে বলুন কথা ঠিক না? অথচ কোরআনে 6666টি আয়াত নাই। এখন ওই হুজুরদেরটা যদি মানেন কোরআন মিথ্যা হয়ে যায়, আর কোরআনটা যদি মানেন হুজুরদের মিথ্যা হয়ে যায়। কোনটা মানবেন? এখন কোনটা মানবেন? কথা বলেন না কেন, কোনটা মানবেন? তাহলে ওই হুজুরের মিথ্যাবাদী আল্লাহ আমার যে মিথ্যা আরোপ করে, ওমান আজলামু মিম মানি তারা আলাল্লাহি কাযিবান, সূরা আনাম 144 আয়াত। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? জোরে কান, নাউজুবিল্লাহ। তাহলে এই হুজুরেরা হইল দাড়িওয়ালা জালেম, এই হুজুরেরা হইল টুপিওয়ালা জালেম, এই হুজুরের হলো নামাজি জালেম। তবে সবাই না, যারা এগুলো বানোয়াটি কথা বলে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। এই কথা ঠিক কিনা তাহা ঠিক করে না। কেন জানেন? লিউবিল্লান নাসা, লোকদেরকে গোমরাহ করার জন্য তারা কথা বলে। বেকাইরে ইলমিন, এলেম নাই, কালাম নাই, তাহকিক করে না, পাশে না, যাচাই বাছাই করে না, এই কোরআন খুলে দেখে না আসলে আয়াত কয়টা, লেজ উড়িয়ে দেখে না, এটা গাই গুরু না আবাল গুরু, লেজ উড়িয়ে দেখে না, হুজুর কই সবনি বিশ্বাস করে নিয়েছে। এই সমস্ত মানুষগুলো জানেন আল্লাহ বলছেন এর থেকে বড় জালেম আর দুনিয়ায় কেউ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যা তখন যতটুকু যেভাবে করতে বলেছেন তা তখন ততটুকু সেইভাবে করার নাম হলো ইবাদত, আর এর ব্যতিক্রম করলে হবে শিরক। এর ব্যতিক্রম করলে কি হবে? শিরক। আল্লাহ তার নবীকে নবীর কাছে তিন প্রকার ওহী নাযিল করলেন, কয় প্রকার? এক প্রকার ওহী জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, তেলাওয়াত করে শুনিয়েছে, দিল কোরআন। আর দুই প্রকার ওহী পর্দার আড়াল থেকে আল্লাহ জানিয়েছেন অথবা প্রত্যাদেশের মাধ্যমে জানিয়েছেন। এই দুই প্রকার ওহী নবীর কাছে জানিয়েছেন, যেটা হলো হাদিস। এই তিন প্রকার ওহীর মাধ্যমে আল্লাহ তার নবীর কাছে দিন বলতে, ইসলাম বলতে যাবতীয় সব পূর্ণ করে দিলেন নবীর উপরে। নবীর উপরে আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার কোন ধর্ম নাই, গালি দিচ্ছে আরেকজনকে, কিন্তু আমি যাই গালি নায়ক হয়ে যাচ্ছি, এতটুকু খেয়াল নাই, এত বড় ব্যক্তি, এরা আবার মুক্তি, এরা আবার মহাদেশ। হিন্দু ধর্মের মধ্যে কলকাতায় যারা গেছেন তাদের অনেস্ট ম্যান হলো কারা? কলকাতার কালীর মন্দিরে ল্যাংটা হয়ে মাথায় পাগড়ি বেঁধে থাকে, গায়ে ছাই মাখা, এর হলো অনেস্ট ম্যান। তো যেই ধর্মের ধর্মীয় গুরু থাকে ল্যাংটা, সেই ধর্মের সাধারণ লোকদের অবস্থা কি হয়? যেই ধর্মে মুসলমানদের আলেমরা মুক্তি হইয়া আর একজনকে গালি দেয় লা মাযাবি, অথচ এই গালিটাতে নিজের গায়ে পড়ে এতটুকু বোঝে না, সেই লোক আবার কেমন করে মুক্তি হয়, আর সেই লোকের কথা শুই না জাতি কেমন করে মুক্তি পেতে পারে। কোন দুরুদ হইল শেখ সাদির কবিতা যদি দরুদ হয়, শেখ সাদির কবিতা যদি দরুদ হয়, তাহলে শ্রীকৃষ্ণের নামাজটা নামাজ হবে না কেন? ওটা শ্রীকৃষ্ণ, এই জন্য ওটা একটু বেশি, তাই না? শ্রীকৃষ্ণের নিয়মে এবাদাত করলে যদি সেটা এবাদাত না হয়, তাহলে শেখ সাদির নিয়মে দরুদ পড়লে সেটা কেমনে দরুদ হয়? কথা কি বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণের তরিকায় হিন্দু এবাদাত করে, এই জন্য ওটা আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহর উদ্দেশ্যে করে। তারা বলছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ওই, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তির অর্থ তাই। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ফুজুগিদান মুহাম্মাদান, আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থ যা, লা ইলাহা ইল্লাল্লাহু ফুজুগিদান মুহাম্মাদান অর্থ তাই, আপনার ওয়াজের অর্থ যা, তাদের কীর্তনের অর্থ তাই, আপনার কোরবানির অর্থ যা, তাদের পাঠাবলি দেওয়ার অর্থ তাই, আপনার হজ করা যা, তাদের বয়াকাশি দেওয়া তাই, আপনার হন হাজি তারা হয় সাধু, সেটা গ্রহণযোগ্য হবে না কেন? শ্রীকৃষ্ণের নিয়মে হয় এই জন্য, তারা আল্লাহর উদ্দেশ্যে হজ করে এটা ঠিক, কিন্তু নিয়মটা নবীর নিয়মে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। তো নবীর নিয়মে না হয়ে যদি শ্রীকৃষ্ণের নিয়মে হয়, এটা যদি শিরিক হয়, এটা যদি পাপ হয়, ওটা যদি জাহান্নামে যাওয়ার পথ হয়, তাহলে শেখ সাদের নিয়মে দরুদ পড়লে সেটা কোন কোন পর্যায়ে আপনি ফেলাবেন? শ্রীকৃষ্ণ একজন মানুষ, শেখ সাদি একজন মানুষ, বেহায়ার মতো, নির্লজ্জের মতো এদেশের মাটিতে অহরহ পড়ে যাচ্ছে, বালা গাল হলা বেকামালিহি এই দরুদ পরে কি হিন্দুরা না মুসলমানরা? মুসলমানদের মধ্যে তা কি ভালো জাতের মুসলমান না খারাপ জাতের? ভালো জাতের নাম করা হুজুর তারা পরে, অথচ একটু বিবেক দিয়ে বিবেচনা করলো না, একটু বিবেক দিয়ে বিবেচনা করলো না যে আমি এই দরুদটা পড়তেছি, এই দরুদটা কোরআনে আছে না হাদিস আছে না ফেকায় আছে না ইজমা আছে না কে আছে আছে না গাছের পাতায় লেখা আছে কিনা একটু তালাশ করে কোনোদিন দেখার চেষ্টা করলো না। যদি কেউ বলে বালাগাল উলাবে কামালি পড়তে, সাথে সাথে প্রতিবাদ করবেন, খবরদার এই শব্দ আর মুখে উচ্চারণ করবেন না, বাপের যদি হালাল দাদা সন্তান হয়ে থাকে এই মুহূর্তে হাদিস নাম্বার দেন, কয় নাম্বার হাদিস আছে বলেন, পারবেন? 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 কেটে কেটে পারবেন? হাত জাগাই দেখান তো, হাত জাগান তো, অনেক হাত জাগান, হাত জাগান, হাত জাগান, সাহস করেন। হ্যাঁ পারবেন না কেন? এই জন্য যে অত বড় জাদ্রেল হুজুর তার সাথে এরকম প্রতিবাদ করতে গেলে যদি আবার বদদোয়া দেয়, এই বদদোয়ার ভয় কি? ও মুসলমান, পৃথিবীর কারো বদদোয়া একটা সোজা পশম পাকা হয় না, আর কারো দোয়ায় একটা পাকা পশম সোজা হয় না আল্লাহর হুকুম ছাড়া। সূরা তালাক দুই নম্বর আয়াত করে দেখুন, মা আসাব মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এই পৃথিবীর বুকে কোন বালা মুসিবত আল্লাহর হুকুম ছাড়া আসে না, অতএব কোন হুজুর আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, কথা ঠিক কি না? পৃথিবীর কোন হাদিসে নাই, কোরআনে নাই, বালা গালু উলাবে কামালি, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা কোরআন হাদিসে কোথাও নাই, গাছের পাতাও নাই, এসব বানোয়ার দরুদ, বানোয়ার দরুদ, মানুষের তৈরি করা দরুদ, এরকম দরুদ কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, গাছের পাতাও নাই, নবীর নাম পাইলেন কেমনে? না আপনাই নাকি? মাওলানা বলা হয়েছে, সাবেজেরকে বলা হয়েছে, স্যার ইমামকে বলা হয়েছে। এখন যারা এর কায়েল তারা বলবেন না ও তোমরা ওই অর্থে ব্যবহার করি না, এইটা আমি বন্ধু হিসাবে ব্যবহার করি। কত বড় ধাপ পাবো, বন্ধু হিসেবে যদি ব্যবহার করা যেত তাহলে নবীর নামের সাথে নাই কেন? নবী বলতে পারতেন না আমার মাওলানা সাহেবকে গভীর রাত্রে আমি সফর করাইছি, সেখানে আপনিই বললেন কেন? আপনি বলবেন আমাদের বন্ধু এই অর্থে ব্যবহার করবেন, যদি এটা জায়েজ হতো, আমাদের বন্ধু বলতে যদি জায়েজ হতো, কোরআনে বলতো, হাদিসে বলতো, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা পরিচয় দেবে ভাই ভাই, মাওলানা বলে নয়। এরপর বলছেন মুক্তি, কেন লাগছেন মুক্তি? হ্যাঁ মানুষ মুক্তি দিতে পারে না, শুনে না নতুন কথা, মানুষ মুক্তি দিতে পারে না। মুক্তি মানে কি? যিনি ফতোয়া দেয়, রায় দেয় কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই রায় যিনি দেয় তিনি হলো মুক্তি। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? রায় দিয়েছেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু হুকুম একমাত্র কার? ফতোয়া একমাত্র কার? তিনি বলে দিয়েছেন কোনটা হালাল কোনটা আরাম। আমি শরীর মধ্যে বলতে পারি না এইটা হালাল এটা আরাম, হালাল আরাম লেখা আছে, ওইটা আমি বইলে দিতে পারি, ট্রান্সলেট করে দিতে পারি, অনুবাদ করে দিতে পারি যে আল্লাহ বলেন এইটা হালাল এইটা আরাম, তাই বলে মুক্তি আমি হইলাম। ভালো করে বুঝেন, কালকে কিন্তু উল্টো ব্যাখ্যা করা হবে, মুক্তি কে? আল্লাহ। আল্লাহ কেন? কোনটা করা যাবে কোনটা করা যাবে সিদ্ধান্ত কে দিয়েছে? নবীও দেয় নাই, নবী নিজের থেকে কোনো কথা বলে নাই, আল্লাহর পারমিশন ছাড়া। কথা ঠিক কিনা? ফতোয়া দেওয়া রায় দেওয়া কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এ ফতোয়াটার একমাত্র মালিক কে? পৃথিবীর কোন মানুষে ফতোয়া দিতে পারে না, ওই ফতোয়া দেওয়া ফতোয়াটা জাতির ভাষায় অনুবাদ করে দেওয়া দায়িত্ব হলো আমাদের, ফতোয়া দেওয়ার দায়িত্ব আমাদের না। অথচ অহরহ লিখে যাচ্ছে মানুষের নামে, অমুক মুফতি, পীরানি পীর, দস্তগীর, গাউসুস সাকালাইন, মিসবাহুল আরিফিন, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, গালে খাবরানি, পাশায় সুবরানি, ইলানি গুদানি, বেসানি মোরানি, খাগড়াপুরি, দর্গাপুরি, ডাইলপুরি, এনায়তপুরি, রংপুরি, আলুপুরি, ফিরোজপুরি, আরো কত পুরি বাবারে বাবা। অথচ নিষেধ করে না, এই নিষেধ যেগুলো করবে না ওগুলো হক্কানি আলেম না, ওগুলো আল্লাহর ভয়তে দিন প্রচার করে না, আল্লাহর ভয় কলিজার মধ্যে নাই। আল্লাহর ভয় যদি ওর কলিজার মধ্যে থাকতো তাহলে বলতো আমি কেমন করে মুক্তি হব আল্লাহর সামনে, আল্লাহই তো ফতোয়া দিয়েছেন, আমি এখানে ফতোয়া দেওয়ার কি ক্ষমতা রাখি? সম্মানিত উপস্থিতি, কোন মানুষের নামে লাগবেন না, লাগবেন লাগবেন আপনি এত করে লাগবেন, কোন মানুষের সামনে মাওলানা, মুফতি, মৌলবি, হযরত এগুলো কিছু লাগবে না। অর্থাৎ এক কথায় বলবেন, নবীর নামের সাথে যে ডেজিগনেশন নাই, সাহাবীদের নামের সাথে যে ডেজিগনেশন নাই, ইমামদের নামে মহাদ্দিসদের সাথে যে ডেজিগনেশন নাই, সেই ডেজিগনেশন পৃথিবীর কোন মানুষের নামের সাথে হতে পারে না, পারে না এবং পারে না। এই নালাককে যদি কোনো বক্তা অসন্তুষ্ট হয় বলবেন ওইটা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ওইটার মধ্যে অহংকার আছে, ওটা আল্লাহর খাদি বন্ধ হতে পারে নাই। এই কথাগুলো বললে বলবেন সবই একা বুঝে, আর কেউ বুঝে নাই, আর কেউ বুঝে নাই, তবে বুঝবে। আল্লাহ যদি আমাদেরকে আরো ফিল্ডে আরো বছর দশকে রাখে আল্লাহ ইচ্ছা, আশা করা যায়, তাহলে তখন ওই আলেমদের বোঝা লাগবে না, জনগণই বুঝা পিজাইয়া পাচার চামড়া করে খসাই। ইসলামের নামে ধোকাবাজি করতেছো, কোরআন বোঝা যাবে না সহজে, তার মানে তোমরা বুঝে দিতে মাঙ্গাই ছিল, ভুল টুল করে খাও, আমরাই ধরবো তোমাদের হালাল হালুয়া টাইট করবো, এই জন্য বলো কোরআন সহজে বোঝা যাবে না, তার মানে আমরা যেন ধারে কাছে না যাই। জিজ্ঞেস করেন যে হুজুর আপনি যে মিলাদ করেন, আচ্ছা নামাজ তো সকলের জন্য ফরজ, রোজাও তো তাই, সবই তো সকলের জন্য, তো মিলাদ আপনি মানুষের বাড়িতে বাড়িতে পড়েন, আপনার নিজের বাড়িতে পড়েন না কেন? মহিলারা পড়ে না কেন? তখন একবার স্যান করে ভাই কয় কথা বলছো, মিলাদ করা হারাম, মিলাদ বলতে কোনো দিন ইসলাম শরিয়তে নাই, মুসলমানদের জন্য কোন মুসলমানদের বক্তার জন্য মিলাদ বলতে কোনো অনুষ্ঠান মুসলমানদের নেই, যদি থাকে বাপের যদি হালাল দাদা সন্তান হও সামনে আসো, পিছনে বসে সুর সুর করো না। চ্যালেঞ্জ করে গেলাম, কেমন পর্যন্ত সময় দিলাম, মিলাদ বলতে কোনোদিন ইসলামী শরিয়তে নাই, দরুদ আছে, তাও ওই দরুদ না, তোমরা যে বানাওয়ার দরুদ পড়ো ওই দরুদ না, নবীর শিখানো দরুদ। কারবের সর্বশ্রেষ্ঠ বীর লইয়া উন্মুক্ত সমশীল কাটিতে আসে তোমার শির, গহইল ইসলামের আমির জানাদি। আপনার শোনেন করছি তো, 1985 সাল পর্যন্ত ইনকাম করিয়েছি, আমি করিয়েছি ওগুলো, আমি করে আছি, তবা করছি কাম ধরিয়া। ইয়া হুরুফে নেদা নিকট দিয়ে যদি করবো, এই অমুক এই ডাক দিলে, নিকটবর্তী কোন ডাক দিলে আরবিতে ইয়া দিয়া ডাক, ইয়া রহিম নিকট। যে ব্যক্তি লন্ডনে রয়েছে দেখি না তাকে ইয়া রহিম বলে সেন্টেন্স ঠিক হবে না, নিকটে থাকতে হলে ইয়া বলে ডাক দেওয়া যায়। নবী কি নিকটে আছে? ইয়া নবী কারে কইলেন? তোমার উপরে সালাম বসে, তুমি তোমরা কাকে কুম কুমা এনে যায় বসে উপস্থিত ব্যক্তিকে তুমি বলা যায়, অনুপস্থিত ব্যক্তি তুমি বলা যায় না, সে বলা যায়। তা তোমার উপরে শান্তি বর্ষিত, এই তোমার দ্বারাও বোঝা যায় নবী নিকটে আছে। যদি কোন ব্যক্তি মনে করে নবী নিকটে, বলুন তার কি পুঁজি আছে না পুঁজি শুদ্ধ শেষ? যারাই আনবি সালাম আলাইকা পড়েন আর পড়াইছেন তাদের পুঁজি শুদ্ধ শেষ শিরিক করছেন ইয়া নবী সালাম আলাইকা কোরআন হাদিসের দরুদ নয় বালাগালে ওলা বেকামালিহি এটা কোরআন হাদিসের দরুদ নয় আল্লাহ ও মা সাল্লি আলা মুহাম্মাদ কোরআন হাদিসের দরুদ নয় এগুলো সব বান্দার এগুলো সব মানুষ ভুলানো দরুদ শুনতে ভালো লাগে বলো সুরে বলো সরে বলো সুন্দর অর্থও ভালো, মানুষও খুশি হবে, মানুষের সবাই মিলে কি সুন্দর তালে তালে পড়ে। আর অনেকে আছে মিলের পড়তে পড়তে কিন্তু দাঁড়াইয়েই যায়, নবী রুহু আসেন। অমুসলমান শুনুন, মুসলমানদের মধ্যে এক বাবা আছে তাদের বিশ্বাস মিলাদ মাহফিলে নবীর রুহু আসে। হাজিগঞ্জ আছে আবেদ শাহ নামে এক মন্ডল, আমরা ছাত্র জীবনে কুমিল্লা ছাত্র জাফরাবাদ কাসেম উলুম টাইটেল মাদ্রাসা যখন পড়ি, তখন আমরা একদিন গেছি ওই তাদের কি জলসে জুলুস না কি কয় এইগুলো করতেছে। তা এরকম দুইটা চেয়ার, একটা চেয়ারে বিশ্বাস বসা, আর পাওয়াটা এরকম দিয়ে রয়েছে সরাইয়া বিরাঙ্গ সষ্টেছে মরিদিরা মুখ দিয়ে সষে ফয়েজ নেই। আর পাশে আর একটা চেয়ার অনেকগুলো ভাল দিয়ে জলে নেবে জলে নেবে, এইটা রাখছে খালি, নবীর রুহু এসে ওখানে বসবে। আমি নিজে চোখে দেখেছি। তা আমরা তো চালাক কম না, পয়সা কালেকশন করতে দেশে ছাত্র গণ, আমরাও তার পয়সা কালেকশন আল্লাহ নামে যা পাইছি আমরা বাস আসা যাওয়ার খরচা হয়ে গেছে আমাদের। আল্লাহ মাফ করুক, যদি কাজটা ঠিক হয় না সেটা ভুল করছি, আল্লাহ মাফ করুক, এটা ঠিক হয় না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, না জানে করছি। তো এই যে নবীর রুহু আসে মিলাদ মাহফিলে, আপনাদের দেশে যদি মিলাদ হয়ে থাকে তো বলুন তো মিলাদের সময় লোকেরা যদি দাঁড়াইয়ে মিলাদ করে সবাই কি একদিকে ফিরে পড়ে না বিভিন্ন দিকে ফিরে? বিভিন্ন দিকে। তো নবী যদি আপনার পিছন দিক থেকে আসে আর ইয়া নবী সালাম আলাইকা পাশা ফিরে সালাম দেয়, এটা কি আদব হইল না বিয়া দিবে? কত শরম বিয়াদব! যারা স্বীকার করে নবী আছে অথচ নবীকে পাশা ফিরেই সালাম দেয়, এর সাথে চরম বেয়াদব আর দুনিয়ার বুকে নাই। আর নবী রুহুর নবী রুহু এসে বসে চেয়ারে, আই বুঝলাম ধরে না এক সেকেন্ডের জন্য নবীর রুহু এসে বসে এইখানে চেয়ারে। তুমি সোরা তুমি যে পাশে চেয়ারে বসো নবীর রুহের পাশে বসতে পারি এমন কোন সোরা আছে দুনিয়ার বুকে? বদমাশ ছাড়া কেউ এবারে বিশ্বাস করে না। নবীর রুহু এসে বসে আর তুমি বিশ্বাসের পাশে বসে রয়েছো, তুমি কি নবীর সমান, নবীর প্রস্রাবের সমান, নবীর পায়খানার সমান হবো তুই? আবার বুড়িয়ান বলে সষ্টি আছে কিছু কয় না, কত ওর শয়তান বুড়িয়ান বল সষে মুড়িতা কিছু বলে না, আরাম করছে ফয়েজ দেশে ফয়েজ। আবার এই পীরে করে কি জানেন, পীরে গোসল করে আর গোসল করার পরে এই পানি নিয়ে কারাকারি বাঁধে, কে কার আগে পানি নিয়ে খাইবে কোন এই পিঠে গোসল করে কত টাকা ধুইয়াই পারি না, এইবারই এবার মুসলমানের রসা খায়। আমি জিজ্ঞেস করি, আমার নবীর প্রসাদ কি কেউ খাইছে? নবীর গা ধোয়া পানি কেউ খাইছে? তুমি শয়তান কোথায় পাইলে? তুমি কি মানুষ না শয়তান? ওরা তো শয়তানি, ওর মরিচ যেগুলো আছে সেগুলো শয়তান, কথা ঠিক কি? এদেশের মাটিতে আছে এক বন্ধু পীরের আছে, তারা জিকির করতে গিয়ে হু 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 কুক দেয়। আচ্ছা, নবী কোনদিন কুক দিয়ে জিকির করছে? কোন ফেকার মধ্যে লেখা দেখাইতে পারবে? কোন গাছের পাতা আছে? বরং কোরআন বলছে ওয়ালিল্লাহির আসমাউল হুসনা, আল্লাহর গুণবাচক নাম সমূহ রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই গুণবাচক নাম সহ আল্লাহকে ডাকো, শুধু আল্লাহ আল্লাহ নাই করা। অথচ এদেশের মধ্যে কত হাজার বলে না আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করে না? করে করা যাবে না, কোরআনে নিষেধ। সূরা আরাফ 189 নম্বর আয়াত খুলে দেখো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যায় না। অথচ এদেশের মাটিতে আমিও 10 বছর মরেছিলাম সেই পিরিয়ডে, আল্লাহ বান্দা কেমনে হয় সেগুলোর থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা একভাবে মানুষদের ইমান নষ্ট করতেছে, আর এই ইহুদি খ্রিস্টানদের চর একদল আছে ইসলামের পোশাক পরে, মুসলমানের পোশাক পরে, আর ফেসর বছর হুকুর হুকুর কান্দে কান্দো কান্দো করে কি জানেন? আমি 10 বছরই মরেছিলাম, এগুলো টিটকেরির জন্য না, এগুলো যে অন্যায় এগুলো দেখাই দেওয়ার জন্য, ওগুলো যে ঠিক না এগুলো পূজনের জন্য বলছি, কাউকে ছোট করার জন্য। আমি ওই পিঠির মুড়ি ছিলাম 10 বছর, করে কি নামানোর সময় জানেন? বরিশিল্লে ভাষা পিছনে একজনের কাছে বুঝে আরো ঘুরি একটা ধরে পাইছি 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 পাইছি, আল্লাহ পাই গেছে। কত বড় শয়তান! নবী জীবনে মসজিদে নববীর খাম্বা ধরে বলেন নাই যে আমি আল্লাহরে পাই গেছি, আর এরা ঘুরি একটা ধরে পাইছি 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 পাই গেছে। এগুলো কোন জিকির হলো? তবে হ্যাঁ, যারা হাবপন্থী যারা সঠিকভাবে জিকির আদায় করে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, কি করে আছে নাকি? তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। এদেশের মাটিতে আজকে না হয় আলাদিস একটু চাঙ্গা হয়ে গেছে, কিন্তু যুগ যুগ ধরে এদেশের মাটিতে পীর আউলিয়া গাউস কুতুব যারা আছে তাদের মাধ্যমে ইসলাম টিকে রয়েছে, কথাটা ঠিক। তাদের মধ্যে ইসলামের দাম টিকে রয়েছে, এটা তাদের কারণে এটা ঠিক, কিন্তু কিন্তু না, এটা তো সত্য কথা। ইসলামের তো তাহিদ তমাদ্দুন যেগুলো আছে তাদের প্রচেষ্টার মাধ্যমেই হয়েছে, কিন্তু ভুল রয়েছে যেগুলো সেগুলো বাতিল হয়ে গেল। ভুল যদি হয়ে থাকে সেগুলো বাতিল, তাদের অনিদ্রাধিকাংশ ভুল, যদিও তাদের মাধ্যমে ইসলামের নামটা রয়েছে বা ইসলামের কৃষ্টি কালচার রয়েছে, কিন্তু অনেক ভুল আছে, সেই ভুলগুলো বাতিলই হয়ে যাবে। কিন্তু মুশকিল হলো আজকে আলেমরা ভুল কোনটা এবং ভুল কোনটা নয় এটা স্পষ্ট করে দেয় না। দরুদ দুই প্রকার, দরুদ ইব্রাহিমী আর মোহাম্মদ নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা দরুদ ছাড়া আর কোন দরুদ ইসলামী শরীয়তে বৈধ নাই। আল্লাহ এত মহতাজ নাই, নবীনা না বানাইলে আল্লাহ আল্লাহর অস্তিত্ব থাকতো না। জিনা নবীকে আল্লাহ বানাইছে বিধায় নবী হয়েছে, তা না নবী হইতেন না। নবীকে আল্লাহ মানতে বলছে আমরা, তাই আমরা মানি। আল্লাহ যদি নবীকে না মানতে না বলতেন ওদিকে আমরা ফিরেও তাকাইতাম না, কি কথা ঠিক কিনা? আমরা দাসত্ব করি আল্লাহ, আমরা গোলামি করি আল্লাহ, আমরা ইবাদত করবো আল্লাহ। তরিকা হলো নবী, পদ্ধতি হলো নবী, শিখেই দিয়েছেন নবী, এই জন্য নবীকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। তার পদ্ধতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, জিকির করে দেশের মাটিতে করো, কত মানে অপব্যাখ্যা করা হয় কোরআনে, ফাজকুরুনি আজকুরকুম। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। ভাইর আমার, এর অর্থ কি? এর অর্থ কি? আর এদেশের আলেমরা বুঝায় কি? এর অর্থ যদি এই হয় যে বান্দা তোমরা আমাকে স্মরণ করো আর আমি তোমাদের স্মরণ করব, এ যদি অর্থ এই হয় যে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে স্মরণ করবো আমি যদি কি আল্লাহ 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 তা আল্লাহ স্মরণ করতে গেলে আল্লাহর পথে বান্দা 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 আসলে ব্যাপারটা কি তাই? আমরা জমিনে বসে বলি আল্লাহ 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 আর আল্লাহ আসমানে বসে বলে বান্দা 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 আসলে কি তাই? কত বড় অপব্যাখ্যা করা হয়। আল্লাহ কি বান্দা স্মরণ করার দরকার আছে? আর জিকির অর্থটাই দেশে আল্লাহ বোঝে না, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জতম কথা। জিকির কাকে বলে দেশে? অধিকাংশ আল্লাহ বোঝে না। জিকির মানে কি? জিকির অর্থ দুইটা, জিকির অর্থ কয়টা? গরম পানি জিকির অর্থ দুইটা কয়টা? কোরআন বলছে, কোরআন শরীফ বলছে সূরা কলম 52 নম্বর আয়াত, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন সারা বিশ্ববাসীদের জন্য জিকির ছাড়া আর কিছুই নাই, উপদেশ ছাড়া আর কিছুই নাই। তাহলে কোরআনটা হলো কি? জিকির বা উপদেশ। আল্লাহর ভাষায় কোরআনকে বলছে জিকির। সূরা তাহা 14 নম্বর আয়াত বলছেন আকিমুস সালাত আলি জিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। সলাৎকে জিকির বলছে, কোরআনকে জিকির বলছে কোরআনে। অথচ এদেশে জিকির বলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইগুলার জিকির বলা হয় কথা ঠিক কিনা? দা মিথ্যা কথা। সুবহানাল্লাহকে আরবিতে তাসবিহ বলা হয়, আলহামদুলিল্লাহকে তাহমিদ বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে তাহলিল বলা হয়, আল্লাহু আকবারকে তাকবীর বলা হয়। এরা একটার নাম জিকির নয়। অথচ এই দেশে একদল ভণ্ড আলেমরা এইগুলারে জিকির বানাইয়া তারপরে মানুষের শিখায় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমি নিষেধ করি না, কিন্তু এটার নাম জিকির নয়। সুবহানাল্লাহ নাম জিকির নয়, সুবহানাল্লাহ নাম হলো তাসবিহ। মনে থাকবে কত বড় ভুল এই ভুল ওয়াজ। হয়তো কাল কি একদল আলেম লাগে কি কিছু উনি বসে কিছু উনি বসে এক হাতি বাঁশের পাতা খাইতে গেছে, এখন ওই বাঁশের উপরে ঠ্যাং দিয়া পাতা খাইতে আছে, বাঁশ একেবারে শুয়ে পড়ছে। এখন পাতা ছাগল আছে না, পাতা ছাগল দূরে হইল, ও বুঝিতে চায় আর ওপারে আমি পারবো না, ওপারে আমি পারবো না, ও ঠ্যাং দিয়া বা শোয়াইয়া পাতা খাইতে চান কেন? ও যাইয়া বাঁশের আগায় পাওয়ারটা দিয়া ও খাওয়ার বন্ধ করতেছে, পাতা খাইতেছে, দেখাই গেছে তুমি পারো আমি পারবো না। হাতিতে কয় ও তাই, হাতিতে আসতে পাওয়াটা সরাই করে ফোটা করে সাতটা মেরে পাটারে উপরে উঠেই ফেলেছে। এখন যদি এরকম কোনো পাটা সে যদি বলে কি জানে এটা কিন্তু তিস্কের নয়, এটা কিন্তু উদাহরণ, উদাহরণ গুলো বুঝে পারো। যারা নাকি ভুল বুঝায় তারা শুধু পাঠা নয়, যারা ভালো তাদের বিরুদ্ধে নয়, যারা ভুল ওয়াজ করে একটা হারামির চাইতে ওই আলেম খারাপ। তার কারণ একটা লোক হারামি করলে হয়তো সে একা জাহান্নামে যাবে পাপের জন্য, কিন্তু একটা আলেম যদি ভুল মশলা করে গোটা জাতি জাহান্নামে যাবে। জিকির বলা হয় নামাজকে, জিকির মানে উপদেশ বলা হয়, অমনি হাদিস বলা হয় উনি কি জানে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন আফজালুল জিকির, রাসূল বলছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি কি অর্থ করে গেল? তার মানে উনি বুঝাইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির জিনা জিনা জিনা। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা ঠিক, অর্থাৎ আফজালুল জিকির মানে উত্তম উপদেশ, শ্রেষ্ঠ উপদেশ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর অর্থ তাই। এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া কাবু জিকির করা না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য দুনিয়া আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানোর জন্য কোরআনে 2623 আয়াত নাযিল হয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানোর জন্য, ইলাহ বোঝানোর জন্য। আর এদেশের মানুষে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তা কয়টা খয়রাত দেন যাই বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বোঝে না, এই জন্য খয়রাত দিয়ে দেয়। আর কালকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যাইয়া বলেন শেখ হাসিনার দরবারে, প্রধানমন্ত্রী সাহেবের দরবারে যদি যাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বাবার আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কথা শুনি না, এই যদি বলে খয়রাত দিব। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তো তাই, কি কথা ঠিক না? কারো আইন মানি না একমাত্র আল্লাহর আইন ছাড়া, কি কথা ঠিক কিনা? এই অর্থ বুঝে না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে খয়রাত চায়, তাও মানুষ খয়রাত দিয়ে, আসলে বুঝে না ওদের কি কয়।